বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 25 জুন, 11 আষাঢ় এবং ফার্সি 4 থির। রেডিও তেহরানের শান্তি অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজ। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের আনসারুল্লাহকে একটি পক্ষ বলে মার্কিন স্বীকৃতির বিষয়ে প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেও বিচার বহির্ভূত হত্যা ও গুম অব্যাহত থাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষোভ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির জীবনী নিয়ে আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে রাশিয়া। আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনেজুয়েলা, মাদুরো। বাংলাদেশে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখ্যান, 108 জনের মৃত্যু। এবং জম্মু কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদী, মুকুল রায়কে পিএসসি সদস্য করার চেষ্টা রাজনৈতিক ছলনা বিজেপি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। রাশিয়া বলেছে আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি একথা বললেন। গতকাল উলিয়ানভ এক টুইটার পোস্টে বলেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমেরিকা আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না, তার কি নিশ্চয়তা আছে? আমার মতে অতীত অভিজ্ঞতার বিষয়টি হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। যদি আমেরিকা অতীত ভুলের পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা হবে আগের চেয়ে কঠোর। এই বিষয়টি কেউই চান না। 2018 সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যায়নি, বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন। এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে কৃষ্ণসাগরে আবার যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ একথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হল যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উস্কানি সৃষ্টি করা হয়েছে। গতকাল কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায়। দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন তার দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে ওই পোস্ট দেন। মাদুরো বলেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমাদের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবিলার জন্য সহযোগিতা এগিয়ে নিতে হবে। এর আগের শনিবার প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সৈয়দ ইব্রাহিম রাইসিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান। সেদিন টুইটার পোস্টে মাদুরো বলেছেন, আমি ইরানের জনগণ ও প্রেসিডেন্ট নির্বাচিত রাইসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা শান্তি ও আমাদের মধ্যকার সহযোগিতা এবং ভ্রাতৃত্ব জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা অব্যাহত রাখব। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। আজ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাউদ্দিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রায়ুথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন। 1932 সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, 89 বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি, যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি। করোনা ভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে যখন প্রধানমন্ত্রী প্রায়ুথের সরকার জনগণের পক্ষ থেকে মারাত্মক সমালোচনার মুখে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর গতিতে চলছে, তখন আজকের বিক্ষোভ মিছিল হল। করোনার ভ্যাকসিন নীতি নিয়েও সরকার সমালোচনার মুখে। থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহাভাজি রানারঙ্কনের মালিকানাধীন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখ্যান, 108 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে এক লাফে শতকের ঘরে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন আরও 108 জন। দেশে করোনায় মৃত্যুর রেকর্ডে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত 19 এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ 112 জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ মৃত্যুর হিসেব নিয়ে দেশে এযাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,973। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 27,653 জনের। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও 5,869 জন। 24 ঘণ্টায় শনাক্তের হার 21.22%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,78,804। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় 81 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন আরও 6,058 জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। গত 24 ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগে আরও 37 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বাড়ছে হাসপাতালেও। একদিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন আরও 14 জন। মৃতদের মধ্যে 5 জন করোনা পজিটিভ, বাকিদের উপসর্গ ছিল। জুন মাসের 25 দিনে রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মোট 277 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা গেছেন 138 জন। হাসপাতালটির 357 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 423 জন রোগী। এছাড়া খুলনার করোনা হাসপাতালে 6 জন, সাতক্ষীরায় 8 জন এবং কুষ্টিয়ায় 7 জনের মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মিয়ানমারে সামরিক কুর পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত 2,30,000 মানুষ উদ্বাস্তু হয়েছে, জাতিসংঘ গতকাল এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এই তথ্য দিল। গত 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী সুচি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে। গত নভেম্বর মাসে মিয়ানমারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনী বলছে ওই নির্বাচনে সুচির দল প্রতারণার আশ্রয় নিয়েছে। এই অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার উপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত দেশটিতে 887 জন নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে 6,000 ব্যক্তিকে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর এমন বল প্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। জম্মু কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদি। বিশ্লেষকের প্রতিক্রিয়া সহ রিপোর্ট করেছেন আমাদের কলকাতা প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে 14টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় 3.5 ঘন্টা ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন
যে এখন ইমিডিয়েট ইন্ডিয়া সত্তর দ্বারা এবং পর্যায়ে যারা ফিরিয়ে আনতে হবে আর কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করে আলোচনার মধ্যে রাজনৈতিক সমস্যা সমাধান।
তিনি বলেন 2019 সালের 5 আগস্ট আইন করে 370 ধারা ও 35A ধারা বাতিল করে ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের যে সেতু তা ধ্বংস করে দিয়েছে। মোদী সহ যখন রাজনৈতিকভাবে সব জায়গায় আক্রমণাত্মকভাবে এগোচ্ছিলেন তারা হয়তো পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে একটা ধাক্কা খেয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচনে ধাক্কা খেয়েছে। এভাবে ধাক্কা খাওয়ার পরে তারা এখন ভাবছে কোনো না কোনোভাবে আমাদের আবার ভাবমূর্তি ফেরাতে হবে। যেসব অপকর্মগুলো তারা করেছিলেন তা অপকর্মই আছে, সেগুলোতে খানিকটা প্রলেপ দেওয়ার চেষ্টা বলেও ভানু সরকার মন্তব্য করেন। এদিকে গতকালের বৈঠক শেষে কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেন আমাদের 5টি দাবি ছিল, অবিলম্বে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভায় নির্বাচন করাতে হবে, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গে বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির সদস্য করার চেষ্টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছলনা বলে মন্তব্য করেছে বিজেপি। আজ রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এ সংক্রান্ত মন্তব্য করেন। বিধানসভার রীতি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের হাতেই থাকে। এক্ষেত্রে মোট 20 জন সদস্যদের মধ্যে সরকার পক্ষের 13 জন এবং বিরোধী পক্ষের 7 জন বিধায়কের নাম বিধানসভায় জমা পড়েছে। রীতি মেনে বিরোধী পক্ষের হাতেই গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিরোধী অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইয়েমেনে তারা যে বিশেষ দূত পাঠিয়েছে, গণমাধ্যমগুলো ওই দূতের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। বিশেষ করে হুথি আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমেরিকার বিশেষ দূত টিম লিন্ডার কিং এর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। টিম লিন্ডার কিং এর বক্তব্যের উদ্দেশ্য হুথি আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিল না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দাবি করেছে। এদিকে টিম লিন্ডার কিং আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দিয়ে বক্তব্য রাখার পর তার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, ইয়েমেনের বৈধতা তার শক্তি ও প্রতিরোধের মূলে প্রথিত। তিনি আরও বলেন, আনসারুল্লাহর বৈধতা বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয়, আনসারুল্লাহর বৈধতা নির্ভর করে ইয়েমেনের জনগণের রায়ের উপর। গতরাতে আমেরিকার বিশেষ দূত টিম লিন্ডার কিং বলেছিলেন, ওয়াশিংটন হুথি আনসারুল্লাহকে ইয়েমেনের বৈধ সংগঠন বলে মনে করে, আজ তার ওই বক্তব্যকে সাংবাদিকদের ভুল উপলব্ধি বলে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সম্পর্কে মার্কিন সরকারের একজন প্রতিনিধির স্বীকৃতিমূলক বক্তব্য নিয়ে পরস্পর বিরোধী খবর এসেছে, এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি তাঁর দেশের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর প্রতি মার্কিন স্বীকৃতির জবাবে বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর বৈধতা দেশটির শক্তি ও প্রতিরোধ থেকে উদ্ভূত। আনসারুল্লাহ ইয়েমেনের আলী আবদুল্লাহ সালের সরকারের সঙ্গে 6 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। সালের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থান শুরু হলে ওই যুদ্ধ শেষ হয়। আনসারুল্লাহর প্রতি যে ব্যাপক গণ সমর্থন রয়েছে তা একটি সরকারের সশস্ত্র বাহিনীর মোকাবেলায় ব্যাপক গণপ্রতিরোধ থেকেই স্পষ্ট। 2011 সালের গণ অভ্যুত্থানেও আনসারুল্লাহ ইয়েমেনের জনগণের পক্ষ নেয়। এই গণ অভ্যুত্থানকে বিপদগামী ও ব্যর্থ করার জন্য যখন মার্কিন ও আরব সেবাদার সরকারগুলো ষড়যন্ত্র শুরু করে, তখনও আনসারুল্লাহ মনসুর হাদির স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধে নেতৃত্ব দেওয়া শুরু করে। আনসারুল্লাহ সে বছরের সেপ্টেম্বর মাসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। মনসুর হাদির সরকারও এই চুক্তিতে স্বাক্ষর করায় তা ছিল আনসারুল্লাহর বৈধতার প্রতি স্বীকৃতি। আনসারুল্লাহর বৈধতার মূল বিরোধী শক্তিগুলো হল সৌদি আরব ও মার্কিন সরকার। মার্কিন মদত নিয়ে সৌদি সরকার 2015 সালের 26 মার্চ তাদের কিরণক পদত্যাগী ও পলাতক মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। ইয়েমেনের যুদ্ধে ক্লান্ত ও বিপর্যস্ত সৌদি জোট এখন ইয়েমেনের জাতীয় ঐক্য সরকারের সঙ্গে আলোচনায় বসে যুদ্ধ শেষ করতে চায়। এই সরকারের প্রধান শরিক আনসারুল্লাহর সঙ্গেও আলোচনা করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে রিয়াদ, যা আনসারুল্লাহর বৈধতারই স্বীকৃতি। আনসারুল্লাহর জন্য এইসব স্বীকৃতি একটি রাজনৈতিক সাফল্য হলেও সৌদি মার্কিন জোটকে যুদ্ধ বন্ধ করতে হলে ইয়েমেনের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর এই ন্যায়সঙ্গত দাবি জানিয়েছেন ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান। উল্লেখ্য, ইয়েমেন বিষয়ে মার্কিন বিশেষ দূত টিম লিন্ডার কিং গত রাতে বলেছেন, ওয়াশিংটন হুথি আনসারুল্লাহ আন্দোলনকে ইয়েমেনের একটি বৈধ পক্ষ বলে মনে করে। গতকাল এমন বক্তব্য রাখা সত্ত্বেও তাঁর ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে দেশটির সুশীল ও রাজনৈতিক মহল। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও থেমে নেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আজ শুক্রবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসেও বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাজশাহীর গোদাগাড়িতে শামীম নামের 21 বছরের এক যুবক। পুলিশ ধরে নিয়েছে চুরি এবং স্থানীয় চতুর্থ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে শামীম জড়িত ছিল। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বিচার বহির্ভূত হত্যা, গুম, গ্রেপ্তার এবং নির্যাতন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সামাজিক মাধ্যমে দেয়া এক সাম্প্রতিক বক্তব্যে দেশের নাগরিকদের তাদের অধিকার নিয়ে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন।
গত 12 বছরে এই সরকার আমলে 3,000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 600 মানুষ গুমের শিকার হয়েছে। আমরা কেন সবাই মিলে সমস্বরে বলছি না এই 3,000 মানুষকে কেন হত্যা করা হয়েছে তার আমরা বিচার চাই। এই 601 জন মানুষ কোথায় তারা, এর দায়িত্ব সরকারের খুঁজে বের করাটা। যেমন এই মোদী বিরোধী আন্দোলনে আপনার যেভাবে হেফাজতের নেতা কর্মীদের উপরে দমনপীড়ন চালানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 17 জন মানুষকে আপনার হত্যা করলো, তাদেরকে যে হত্যা করা হয়েছে, এদেশের সুশীল সমাজ সেই বিষয়ে কোনো সরব প্রতিক্রিয়া দিয়েছে? যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আপনার এই সরকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা হয়রানি দিয়ে দমন করে হামলা করে একের পর এক, এবং যাকে ইচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে, জেলে দিচ্ছে। এই দুর্বৃত্তায়ন থেকে, এই অপরাজনীতি থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায় আছে, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র ফিরে আনা।
এদিকে আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী জনগণের ওপরে এখন ফেসিবাদী জুলুম চালাচ্ছে। এক্ষেত্রে গুম এবং বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসক শ্রেণীর প্রধান অস্ত্র। দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিশ্বব্যাপী ভয়াবহ করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে বিএনপি নেতাকর্মী সহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের হিড়িক থেমে থাকছে না, বরং সরকারের জুলুমের গতি আগের মতোই চলমান রয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেছেন, যেহেতু জনগণের নিকট সরকারের কোনো জবাবদিহিতা নেই, তাই গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির জীবনী নিয়ে একটি আলোচনা।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের কর্ম ও জীবনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবারের নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি প্রায় 1,80,00,000 ভোট পেয়েছেন, যা মোট প্রদত্ত ভোটের প্রায় 62%। এক মাস পর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন হুজ্জাতুল ইসলাম ডক্টর ইব্রাহিম রাইসি। তিনি 4 বছর দায়িত্ব পালন করবেন। এরপর 2025 সালের নির্বাচনেও তার আবারও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। তো যাই হোক, আজকের আসরে আমরা ইরানের নবনির্বাচিত এই প্রেসিডেন্টের জীবন ও কর্ম নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সাইয়েদ ইব্রাহিম রাইসি 1960 সালে ইরানের পবিত্র মাশহাদ শহরে এক আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ হাজি রাইসুস সাদাতি। তবে রাইসি বাবার সান্নিধ্য খুব বেশি দিন পাননি, কারণ 5 বছর বয়সেই তার বাবা ইন্তেকাল করেন। মাশহাদ শহরেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন তিনি। এরপর 15 বছর বয়সে ইরানের ধর্মীয় শিক্ষার মূল কেন্দ্র হিসেবে পরিচিত পবিত্র কৌম শহরে আসেন এবং সেখানে ধর্মীয় শিক্ষা কেন্দ্রে ভর্তি হন। তিনি কৌমের বিজ্ঞ শিক্ষকদের উচ্চ শিক্ষার ক্লাসে অংশ নেন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার উচ্চতর ধর্মীয় জ্ঞানের ক্লাসে অংশগ্রহণেরও সুযোগ হয়েছে সাইয়েদ রাইসির। ইব্রাহিম রাইসি ধর্মীয় লাইনে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সম্পন্ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও আইনশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
সাইয়েদ ইব্রাহিম রাইসি 23 বছর বয়সে ইরানের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ আলামুল হুদার বড় মেয়ে জামিলা আলামুল হুদাকে বিয়ে করেন। রাইসির সহধর্মিনী ডক্টর জামিলা আলামুল হুদা বর্তমানে ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের দর্শনের সহযোগী অধ্যাপক। নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 2 কন্যার জনক, 2 মেয়েই বিয়ে করেছেন। বড় মেয়ে সমাজবিজ্ঞান এবং কোরআন ও হাদিস বিজ্ঞান, এই 2 বিষয়ে মাস্টার্স করেছেন। ছোট মেয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছেন। ইব্রাহিম রাইসি নানা অঙ্গনে সক্রিয় উপস্থিতির পাশাপাশি কিছুদিন বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। তিনি ইরানের বিখ্যাত ইমাম সাদেক বিশ্ববিদ্যালয় ও ইসলামী ওপেন ইউনিভার্সিটিতে আইন বিষয়ে ক্লাস নিতেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, আইন ও রাজনীতি নিয়ে বহু গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইব্রাহিম রাইসি।
ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 2 বছর ধরে। এর আগে ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্বে ছিলেন। টানা 10 বছর বিচার বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করেছেন। জাতীয় নিরীক্ষণ দপ্তরের চেয়ারম্যান ছিলেন। 2 বছর আগে বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি এমন কিছু বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন যা গোটা দেশেই আলোড়ন তুলেছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে আগের চেয়ে তার ভাবমর্যাদা ও জনপ্রিয়তা অনেক বেড়েছে। তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য। রাইসি দীর্ঘ 40 বছর ধরে বিচার বিভাগের নানা পদে ছিলেন, সরাসরি বিচার কাজও পরিচালনা করেছেন। তবে বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর গোটা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তিনি এরই মধ্যে মুসলিমদের সৈয়দ হিসেবে পরিচিতি পেয়েছেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যাদের জন্ম তাদের নামের আগে সৈয়দ শব্দটি ব্যবহার করা হয়। ইরানের মানুষ সৈয়দদেরকে বিশেষ সম্মানের চোখে দেখে।
2 বছর আগে বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেয়ার পর রাইসি দেশের প্রায় সব প্রদেশ সফর করেছেন, সাধারণ মানুষের কথা সরাসরি শুনেছেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান করেছেন। এমন অনেকেই তার কাছে অভিযোগ নিয়ে এসেছেন যারা কোথাও গিয়ে কোনো সমাধান পাননি। কিন্তু বিজ্ঞ বিচারক রাইসি মন দিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন এবং স্থানীয় প্রশাসনকে দিয়ে দ্রুত সমস্যার সমাধান করিয়ে দিয়েছেন। যেসব মজলুমের কথা কেউ কোনোদিন শোনেনি তাদের কথাও শুনেছেন তিনি। রাইসি দেশের পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলেছেন। মজলুমের কণ্ঠ হয়ে ওঠার পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য তাকে জনপ্রিয় করে তুলেছে, আর তা হল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। বিচার বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার পর রাইসি দুর্নীতির বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে অন্যতম হল বিচার বিভাগের ভেতরেই শুদ্ধি অভিযান। রাইসি দায়িত্ব নেয়ার পর অনুভব করেন বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও দুর্নীতি ঢুকে পড়েছে। তিনি দুর্নীতির কারণে বেশ কয়েকজন বিচারককেও বরখাস্ত করেন। রাইসি এখন দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম।
সাইয়েদ ইব্রাহিম রাইসি বিচার বিভাগের প্রধান হওয়ার পর এমন অনেককে বিচার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যারা ক্ষমতার অপব্যবহার করে সবসময় আইন ও বিচারের বাইরে থাকার চেষ্টা করেছেন। তার নির্দেশে হাজার হাজার একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনি নানা কারণে বন্ধ হয়ে যাওয়া কয়েক হাজার কারখানাকে পুনরায় চালু করতে সহযোগিতা করেছেন, কারণ তিনি অনুভব করেছেন দেশের অর্থনীতি সচল রাখতে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। এসবই ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব কারণে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়েদ ইব্রাহিম রাইসির বিজয় অনেকটা প্রত্যাশিতই ছিল। নির্বাচন পূর্ব জনমত জরিপেও একই আভাস দেওয়া হয়েছিল। এছাড়া প্রথম থেকেই রক্ষণশীল রাজনৈতিক জোটগুলোও একচেটিয়া সমর্থন পেয়েছেন তিনি, এ কারণে তার বিজয়কে সহজ করে দিয়েছে।
গত কয়েক বছর ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে। ইব্রাহিম রাইসি এই সমস্যার সমাধানে নিজেদের অর্থনীতিকে সুদৃঢ় করার উপর জোর দিয়েছেন সবসময়। তিনি মনে করেন, দেশে ন্যায় বিচার পুরোপুরি প্রতিষ্ঠিত হলে এবং রাষ্ট্রের নানা অঙ্গনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা গেলে বাইরের নিষেধাজ্ঞা বড় কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তবে নবনির্বাচিত এই প্রেসিডেন্টও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পক্ষে, এ কারণে রাইসির মেয়াদে ইরান আরও বেশি এগিয়ে যাবে বলে বিজ্ঞজনেরা মনে করছেন। ইরানের আপামর জনগণও এমনটাই প্রত্যাশা করছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসির জীবনী ও কর্ম নিয়ে আজকের বিশেষ আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 25 জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভূমধ্য সাগরে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশি উদ্ধার, দৈনিক প্রথম আলো। পরের বার সরাসরি জাহাজে বোমা ফেলার হুমকি রাশিয়ার, দৈনিক ইত্তেফাক। সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতেই হবে, বিশেষজ্ঞরা, দৈনিক কালের কণ্ঠ। মাদক নিলে সরকারি চাকরি হবে না, দৈনিক যুগান্তর। লকডাউন শেষে এখন শাটডাউনের নতুন খেলা শুরু করেছে সরকার, মান্না, দৈনিক মানব জমিন। উচ্চশিক্ষার উন্নতিতে 1623 কোটি টাকা ঋণ বিশ্বব্যাংকের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। 1 ঘন্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বর্তমান ভ্যাকসিনেশনের গতি ভারতে তৃতীয় ঢেউ আটকাতে যথেষ্ট নয় বলছে রিপোর্ট, দৈনিক আজকাল। অন্ধকার দিনগুলো ভোলা যাবে না, জরুরি অবস্থার 46তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে খোঁচা মোদির, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, ভূমধ্য সাগর থেকে 264 জন বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিশরের 3 নাগরিককে। গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্য সাগর থেকে 264 জন বাংলাদেশি ও 3 জন মিশরীয় অর্থাৎ 267 জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে টিউনিশিয়ার কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে টিউনিশিয়ার দক্ষিণাঞ্চল দ্বীপ জারবারের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। টিউনিশিয়া থেকে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির কর্মকর্তা মঙ্গে স্লিম আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য জানান। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, ক্রিমিয়া উপকূলের কৃষ্ণ সাগরে ফের কোনো উত্তেজনা সৃষ্টি করলে সরাসরি ব্রিটিশ জাহাজে বোমা ফেলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া, তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করে ব্রিটিশ ডেস্ট্রয়ার HMS ডিফেন্ডার সীমা পেরিয়ে 3 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিল। রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়। সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতেই হবে বিশেষজ্ঞরা। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, কঠোর ব্যবস্থা ছাড়া করোনা সংক্রমণের বিস্তার প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যান্য দেশ, বিশেষত পাশের দেশ ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা। করোনা মোকাবেলা সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, কমপক্ষে 2 সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন না দিলে কখনো সুফল আসবে না, আবার দীর্ঘমেয়াদি লকডাউনও কোনো সমাধান হতে পারে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং নিজের সুরক্ষায় সচেতন হতেই হবে, আবার সরকারকেও প্রয়োজনে বৃহত্তর স্বার্থে আরও কঠোর পদক্ষেপে যেতে হবে। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে, এতে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না। এ ধরনের একটি কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুণী মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ এই সভার আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সরকারি চাকরিতে নয়, যারা সরকারি চাকরি করছেন তাদেরকেও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, উচ্চশিক্ষা খাতের উন্নতি ও COVID-19 মোকাবেলার সামর্থ্য বাড়াতে $19.1 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬২৩ কোটি টাকা। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যাম্বন বলেন, আমাদের সামগ্রিক ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষা জরুরি, এটির কোনো বিকল্প নেই। বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীতি হওয়ার আকাঙ্ক্ষা পূরণে শ্রমশক্তি তৈরিতে উচ্চশিক্ষায় বিনিয়োগ করতে হবে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। বর্তমান ভ্যাকসিনেশনের গতি ভারতের তৃতীয় ঢেউ আটকাতে যথেষ্ট নয় বলছে রিপোর্ট। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন টিকাকরণ নীতি লাগু হওয়ার শুরুতেই গত 21 জুন দেশে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিনেশন হয়েছে। 80 লক্ষেরও বেশি মানুষ একদিনে ভ্যাকসিন নিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংখ্যা টেকসই না হয় কিংবা ভ্যাকসিনেশনের সংখ্যা দিনে বাড়ানো না যায়, তবে সেটি ভারতের জন্য যথেষ্ট নয় বলে দাবি ব্লুমবার্গের। অশোকা ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানের অধ্যাপক গৌতম মেনন জানান, একদিনের ভ্যাকসিনেশনের এই হঠাৎ করে বেড়ে যাওয়া রাজ্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভ্যাকসিনের ডোজ মজুত করে রাখার জন্য এটি হয়েছে। তবে আমাদের প্রতিদিন 1 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, 25 জুন 1975 দেশব্যাপী জারি হয়েছিল জরুরি অবস্থা। গণতন্ত্রের ইতিহাসে যা ছিল এক কালো অধ্যায়। শুক্রবার জরুরি অবস্থার 46তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, জরুরি অবস্থার অন্ধকার দিনগুলোকে ভোলা কখনোই সম্ভব নয়। 4.5 দশক আগের সেই সময়ের প্রসঙ্গ তুলে টুইটারে কংগ্রেসকে ভিদলেন তিনি। ঠিক কি লিখেছেন তিনি? প্রধানমন্ত্রী তার ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, জরুরি অবস্থার সময়ের সেই অন্ধকার দিনগুলোকে কখনোই ভোলা সম্ভব নয়। 1975 থেকে 1977 সাল প্রতিষ্ঠানের পদ্ধতিগত ধ্বংসলীলার সাক্ষী থেকেছে। আসুন সম্ভাব্য সমস্ত উপায়ে ভারতের গণতান্ত্রিক চেতনাকে মজবুত করার অঙ্গীকার করি এবং সংবিধানের অন্তর্ভুক্ত মূল্যবোধগুলো মেনে চলি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজ কথা বলব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ ইব্রাহিম রাইসের ভূমিধস বিজয়, আমেরিকার সাথে সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক কর্মকাণ্ডে কি প্রভাব পড়তে পারে সে বিষয় নিয়ে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইরান প্রবাসী বাংলাদেশের বিশিষ্ট গবেষক জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির। জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
জনাব আনোয়ার কবির, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে এই বিপুল বিজয় কিভাবে সম্ভব হলো?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানে ইসলামী প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচনে যেটা আর কি আমরা যেটা সাধারণত ধারণা করে থাকি যে দলভিত্তিক একটা রাজনীতি, কিন্তু বাস্তবতা হলো ইরানে দলভিত্তিক রাজনীতির প্রচলন নেই। এখানে এই দলভিত্তিক রাজনীতি এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি আর কি। এমন কোন দল নেই যেটাকে আমরা বলতে পারি যে নিজস্ব ম্যানিফেস্টো রয়েছে কিংবা জনগণ ওই ম্যানিফেস্টোর ভিত্তিতে তাদেরকে ভোট দেয়। ইরানে যেটা আছে, যেটা দীর্ঘদিন ধরে বিপ্লবের পর থেকে হয়ে এসছে, দুটা কনজারভেটিভ এবং উদারনৈতিক দুটো চিন্তাধারা রয়েছে বলা যেতে পারে। যে চিন্তাধারা গত বলা যেতে পারে যে 40 বছর ধরেই আর কি এটা ইরানে কেউ দাবি করছে যে আমরা হচ্ছে মানে উদার নৈতিক ধারার অনুসারী, আরেক দল তারা নিজেদেরকে রক্ষণশীল বলে দাবি করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে দুটো দলের কোনটাই আপামর জনসাধারণ যে স্বার্থের ব্যাপারটা সেটা দেখার পরিবর্তে তারা নিজেদের ব্যক্তিগত ক্ষমতা স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত ছিল আর কি। যে কারণে এই দুই ধারার প্রতি সবসময় আমরা দেখেছি যে জনগণের একটা অনীহা ছিল আমলাতান্ত্রিকতা পুঁজিবাদের অর্থনীতির প্রতি। তাদের দুই দলের যে ঝোঁক রয়েছে এই দুটি ধারারই, সে কারণে যখনই ভিন্ন চিন্তাধারার কোন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তখনই জনগণ তাকে সমর্থন দিয়েছে আর কি। আমরা 2005 এবং 2009 যখন দেখি আহমদিনেজাদ বিজয় লাভ করেছেন, তিনিও কিন্তু এই দুই ধারার কোন ধারারই অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে এসেছিলেন। এটার ভিত্তিতে তারা রায় দিয়েছে আর কি। রাইসির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ইরানের জনগণের তার প্রতি সমর্থনের পিছনে যেটা ইতিবাচক প্রভাব, আমরা যেটাই বলি যে বর্তমান সরকারের প্রতি তাদের যে অনীহা এবং রাইসির প্রতি তাদের যে সমর্থন, সেটার পেছনে মূলত তার যে নীতিমালা সেটাই আসলে মুখ্য ছিল আর কি। এক্ষেত্রে দলীয় কোন চিন্তাধারাকে আমরা বলতে পারি না যে সেটা মুখ্য ভূমিকা পালন করে।
জনাব আনোয়ার কবির, আপনি বলতে চাইছেন আসলে দলভিত্তিক নয়, এখানে যে দুটি ধারা রয়েছে, একটি উদারনৈতিক ও অন্যটি রক্ষণশীল। তো আমরা জানি যে গত নির্বাচনে তিনি রক্ষণশীল জোটের প্রার্থী ছিলেন, এবার স্বতন্ত্র প্রার্থী হলেন। এখানে আসলে মূল রাজনীতি বা কৌশলটা কি?
আপনি যেটা ঠিকই বলেছেন, কৌশলের বিষয়টা, কেননা গত নির্বাচনে আমরা যেটা দেখেছি যে মানে বলা হয়ে থাকে তিনি রক্ষণশীল দলের প্রার্থী ছিলেন, আসলে তিনি কিন্তু রক্ষণশীল দলের প্রার্থী ছিলেন না। রক্ষণশীল দলের কেউ কেউ তাকে সমর্থন দিয়েছিলেন, মানে ইরানের মধ্যে রক্ষণশীল হিসেবে যারা প্রচলিত বিভিন্ন যে ধারা রয়েছে সেগুলো, যেমন লারিজানি কিংবা বাহুনা, নাতিক নুরি, মোহসেন রেজাই কিংবা এ ধরনের যেসব ব্যক্তিদের কথা জানি, এরা নিজেদের রক্ষণশীল বলে দাবি করতেন, কিন্তু তারা সবসময় উদারপন্থীদের সাথে সমঝোতা করে তাদের নিজস্ব যে স্বার্থ সেটা তারা রক্ষা করতেন। এ কারণেই তথাকথিত প্রচলিত রক্ষণশীল ধারা যেটা, সেটার প্রতি জনগণের আগে থেকে এই সমর্থন ছিল না আর কি। যতগুলো ধারার কথাই আমরা বলি না কেন, রক্ষণশীল কিংবা উদারপন্থী, তাদের কোন ধারার সঙ্গে তিনি ফর্মালি কখনো কিন্তু যোগ দেননি। তিনি সবসময় তার স্বাতান্ত্রিক যে তার যে নীতিমালা সেটা তিনি মেনটেন করে চলেছেন। এ কারণে দেখা যায় যে তিনি যখন তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, উভয় পক্ষেরই যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে তিনি কিন্তু তার যে আইনের যে বিচার যে সেটাকে তিনি কিন্তু সেক্ষেত্রে কাউকে ছাড় দেননি আর কি। এবং তার বিচার পিছনে আমার যেটা মনে হয় যে আর কি, মূলত তার যে একটা ব্রিলিয়ান্ট রেকর্ড গত উনি দু বছরে তৈরি করেছে, কেন বরং বলা যেতে পারে যে উনি গত 30-35 বছরে রাজনৈতিক এবং সরকারি বিভিন্ন যে পোস্টে তিনি ছিলেন, সেখানে তিনি যে সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্সি রক্ষা করেছেন এবং জনগণের সাথে সবসময় নিজেকে একজন স্বচ্ছ এবং সঠিক স্ট্যান্ডার্ড অধিকারী লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন জনগণের সামনে, এটা কিন্তু তার জন্য একটা ইমেজ তৈরি করেছে জনগণের মধ্যে আর কি।
জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, নির্বাচনে বিজয় লাভ করার পর সাইয়েদ ইব্রাহিম রাইসি প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। তো আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক তো নেই, ফলে সাক্ষাৎ বা বৈঠকের প্রশ্নও নেই। সেই জায়গায় এই নতুন ঘোষণার তাৎপর্য কি?
কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক নেই, এটাকে আমরা সরাসরি না মানে না করতে পারি না। এই কারণে যে আমরা দেখেছি যে গত 8 বছর ধরে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা আমেরিকার সাথে একটা কোঅপারেশন করে অর্থনীতি তার সমস্যার সমাধানের তারা চেষ্টা করেছে আর কি, কিন্তু তারা যে এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই বিষয়টি আসলে জনগণকে রাইসির দিকে মনোযোগী করেছে। আর রাইসি যেটা যারা স্বনির্ভর নীতিমালায় বিশ্বাসী, তেল রপ্তানি ভিত্তিক অর্থনীতি থেকে নিজেকে তিনি সরিয়ে আনার পলিসি নিয়েছেন, তার সাথে সাথে তিনি অভ্যন্তরীণ প্রযুক্তির উন্নয়ন, বিদেশ নির্ভরতা কমানো, এই ধরনের অনেকগুলো স্লোগান তিনি দিয়েছেন আর কি, যেগুলো জনগণকে তারপরে আকৃষ্ট করেছে। আর রাইসি যেটা বিশ্বাস করেন যে আমেরিকার মতো মানে রাষ্ট্র যারা হচ্ছে আর কি সাম্রাজ্যবাদী এবং তাদের সাথে আলোচনা কখনোই সম্ভব নয়, এই অর্থে যে তারা কখনো তাদের নীতিমালার প্রতি অটল থাকেন। ইরান লেটেস্ট গত 8 বছরে যে JCPOA যে চুক্তি স্বাক্ষর করেছে সব শর্ত ইরান মেনে চলেছে, কিন্তু আমেরিকার কোন শর্ত তো পালন করেনি, বরং এই সাত জাতি ভিত্তিক এই দীর্ঘ যে আলোচনার পর যে একটা স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি সেটা থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছে। এটা হচ্ছে আন্তর্জাতিক নীতিমাতার প্রতি আমেরিকার একটা অশ্রদ্ধার প্রমাণ। আর রাইসি যেটা মনে করেন যে আমেরিকার সঙ্গে যদি আমাদের বসতে হয় তাহলে আমেরিকাকে সর্বপ্রথম আমাদের আস্থা অর্জন করতে হবে, ইরানের থেকে অর্থনীতি যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো যদি উঠিয়ে নেয়, তারপরে যদি আমেরিকা তাদের এই ক্ষেত্রে সততার প্রমাণ দেয় তখন ইরান বলতে পারে যে অনেস্টি দেখিয়েছি কিন্তু তোমরা অনেস্টি দেখাওনি, যখন তোমরা অনেস্টি দেখাবে তখন আমরাও তোমাদের সাথে কোঅপারেশন কোনো অসুবিধা নেই। ইরান তো তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায় না কখনোই, মানে তার তো অনেকবার এই অভিজ্ঞতা লাভ করেছে যে আমেরিকা সবসময় বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং এরপরও আমেরিকা উপরে আস্থা অর্জন করা যায় না।
জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, প্রেসিডেন্ট রাইসির বিজয়ের পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক কর্মকাণ্ডে ইরানের ভূমিকায় বিশেষ কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়?
দুটো দিককে আমাদের মনে হয় আলাদা করলে হয় আর কি। মধ্যপ্রাচ্যে যেসব গণতান্ত্রিক সরকার যেসব দেশে রয়েছে তাদের সাথে ইরানের নীতি একরকম, আর যারা হচ্ছে রাজনৈতিক এবং তাদের হচ্ছে আগ্রাসী তৎপর রয়েছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা হস্তক্ষেপ করে তাদের সঙ্গে ইরানের নীতি আলাদা হবে। কিন্তু ইরান বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে ইরাক, লেবানন, ইয়েমেন, তুরস্ক, কাতার, পাকিস্তান কিংবা ইরানের প্রতিবেশী আফগানিস্তান, এগুলো সবগুলো দেশের সঙ্গে কিন্তু, যেমন আজারবাইজানের কথাও বলি, এদের সবার সাথে কিন্তু ইরানের আগে থেকে সুসম্পর্ক রয়েছে এবং তাদের সঙ্গে সবগুলো মুসলমান দেশ যেহেতু তাদের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সৌহার্দ্য স্থাপন, এই নীতিটা ইরান সবসময় ফলো করে এসছে এবং এটা রাইসে আসার মাধ্যমে আশা করে যে আরো সুদৃঢ় হবে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এসব সবগুলো দেশের সাথে ইরানের অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি বাড়বে আর কি। রাইসি কখনোই আর কি সাংঘর্ষিক নীতি গ্রহণ করবেন না, উনি সবসময় যেটা মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং মুসলিম ওনের ঐক্যের বিষয়ে উনি বারবারই ওনার আলোচনায় আমি কয়েকবার লক্ষ্য করেছি উনি এটা জোর দিয়েছেন এবং তাদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সম্পর্কের আরো সুদৃঢ় করার বিষয়ে তাকিদ করেছেন আর কি। সুতরাং এটা একটা সুলক্ষণ বলে আমি মনে করি।
তো জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, ইরানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসের ভূমিধস বিজয়, আমেরিকার সাথে ইরানের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে এর কি ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে বলেছে রাশিয়া। আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনেজুয়েলা বলেছেন মাদুরো। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখ্যান, ১০৮ জনের মৃত্যু। এবং জম্মু কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদি। মুকুল রায়কে পিএসি সদস্য করার চেষ্টা রাজনৈতিক ছলনা বলল বিজেপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶